রমজানুল মুবারকের আনন্দময় স্মৃতি যেমনিভাবে প্রকৃতির কোল জুড়ে বসন্তের শুভাগমন হয়, ঠিক তেমনি রুহানি জগতের বসন্তকালের আগমন হয় মাহে রমজানে। আমরা কতই না সৌভাগ্যবান যাদের জীবনে আবার রুহানি বসন্ত ফিরে এসেছে আরো একবারের জন্য। নয়তো এমন কতজন ছিল যারা এই বসন্তকালের আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আমাদের খুশি হওয়া উচিত, এই দিন আমাদের জীবনে আবার ফিরে আসবে। প্রিয় ইসলামী ভাইরা, অন্যান্য বছরের মতো এবারও মাহে রমজানুল মুবারকে মাদানী চ্যানেল জ্ঞানগর্ভ ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দিয়ে সাজিয়েছে তার অনুষ্ঠানমালা। আসুন রমজানুল মুবারকের সেই আনন্দময় স্মৃতিতে আবারও অবগাহন করি মাদানী চ্যানেলের প্রিয় দর্শক বৃন্দ। সেহেরির আনন্দময় ক্ষণে আপনারা দেখেছেন ফাইজানে সেহেরি।
প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, ফাইজানে সেহরির এই অনুষ্ঠানে আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি। আপনাদেরকে ফাইজানে সেহরির এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আসুন আমরা উভয় মিলে কারি সাহাব থেকে আল্লাহ তাআলার পবিত্র কালাম আমরা শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসুন আমরা নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে নিই।
ইয়া মুস্তাফা খায়রুল ওয়ারা, তোমারি মতো কেহ না পায়। ইয়া মুস্তাফা খায়রুল
যে ব্যক্তি খারাপ কথা বলা ও তত অনুযায়ী কাজকর্ম পরিহার করবে না, আল্লাহ তাআলার নিকট তার কুদার্ত ও পিপাসার্থ থাকার কোন প্রয়োজন আল্লাহ তাআলার কাছে নেই। অন্য জায়গার মধ্যে ইরশাদ করছেন, শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়, বরং রোজা হচ্ছে অনর্থক ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকা।
সুবহানাল্লাহ,
রোজাও রাখলাম, অনর্থক কথা বললাম রোজাও রাখলাম, আবার মানুষের গাল মন্দ করলাম রোজাও রাখলাম, জবান দিয়ে মানুষের দিলে আঘাত দিলাম রোজাও রাখলাম, আবার চুগলিও করলাম এই জবানে রোজাও রাখলাম, গান গাইতেই থাকলাম। তাহলে এই যে রোজা থাকার যে ফজিলতের মধ্যে যে আসছে সেটা আমি পালন না, শুধুমাত্র আমি কুদার্ত রইলাম। আমাদের কিয়ামতের বেহুশকারী দৃশ্য স্মরণ যদি আমাদের চলে আসতো, যখন নফসি নফসি হয়ে যাবে, সূর্য আগুন বর্ষণ করতে থাকবে, জিহ্বাগুলো পিপাসার্ত হয়ে পড়বে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, মা কলিজার টুকরা সন্তান থেকে, পিতা পুত্র থেকে, এগুলো যখন আলাদা আলাদা হতে থাকবে, তখন কি একটা মুহূর্ত হতে পারে? যদি এগুলো আমরা যখন চিন্তা করবো, আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে চলে আসবে, তাহলে অটোমেটিকলি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আমরা গুনাহ থেকে বাঁচাতে পারবো।
ভোর প্রায় 5:45 মাহে রমজানের পবিত্র সময়ে দেখেছেন নিগরানী সুরার সুন্নাতে ভরা বয়ান।
سرور کہوں کہ مالک و مولا کہوں تجھے، باغ خلیل کا گل زیبا کہوں تجھے، تیرے تو بس عیب تناہی سے ہیں بری، یا رسول اللہ تیرے تو وصف عیب تناہی سے ہیں بری، حیران ہوں میرے شاہ میں کیا کیا کہوں تجھے۔ آپ کی کوئی خصوصیت بیان کرتا جائے کرتا جائے کرتا جائے کرتا جائے کرتا جائے تو آپ کی خصوصیات ختم ہو ہی نہیں سکتی، میرے آقا کا اشارہ پا کر چاند کے دو ٹکڑے ہو جائیں، چاند شخص ہو، پیر بولے، درخت چل کر کہے السلام علیکم یا رسول اللہ، محبوب کریم پر جو گمان ہے صحابہ کرام کا، وہ دیکھو کہ جنگ بدر میں لڑتے لڑتے صحابی رسول کی تلوار ٹوٹ گئی، تلوار ٹوٹی کہاں گئے، سیدھا آئے بارگاہ رسالت میں، عرض کیا آقا تلوار ٹوٹ گئی ہے، نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم نے درخت کی شاخ نکال کر دے دی، درخت کی شاخ نکال کر دی۔ اب وہ صحابی کہتے نہیں آقا میں تلوار کی بات کرنے آیا ہوں، آپ درخت کی شاخ دے رہے ہیں، وہ صحابی ہیں، وہ جانتے تھے کہ دی کس نے ہے، وہ صحابی ہیں جانتے دی کس نے ہے، وہ درخت کی شاخ لے کر جنگ کرنے چلے گئے، وہ شاخ تلوار کی طرح لڑتی رہی، اور نہ صرف غزوہ بدر میں لڑتی رہی بلکہ وہ تلوار ان کے پاس رہی اور کئی جنگوں میں وہ تلوار سے لڑائی کرتے رہے، یہاں تک کہ صدیق اکبر کے دور میں جا کر وہ شہید ہوئے۔ آج لے ان کی پناہ، آج مدد مانگ ان سے، پھر نہ مانیں گے قیامت میں اگر مان گیا، کہ قیامت میں تو ماننا ہی ماننا ہے، وہاں تو گویا کہ ایک طرح سے صدا ہوگی اسلوک شفاعت یا رسول اللہ، وہاں تو شفاعت کی بھیک مانگی جائے گی پیارے مصطفیٰ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم سے، وہاں ان سے مدد مانگی جائے گی، اور وہاں ان کی مدد ایسی مدد ہوگی کہ کہیں گے اور نبی اس ہبو ہی نہ گئی، میرے حضور کے لب پر انا لہا ہوگا، میرے حضور فرمائیں گے ہاں آج میں ہوں۔ ایک درخت کا سوکھا تنا فراق رسول میں روئے، اور ہم آقا کی محبت میں نہ روئیں، آقا کے عشق میں نہ روئیں، ہمیں تو رونا چاہیے، آقا کی محبت میں رونا چاہیے، بلکہ آقا کی بارگاہ میں تو رو رو کر یہ عرض کرنا چاہیے یا رسول اللہ میرے تو آپ ہی سب کچھ ہے رحمت عالم میں جی رہا، زمانے میں آپ ہی کے لیے، بس ان کی یاد ہی میں جینا ہو، ان کی یاد ہی میں جینا، اس تمنا میں جیتے رہیں کہ بس آقا کا دیدار ہو جائے، آقا کا جلوہ نصیب ہو جائے، یا رب تیرے محبوب کا جلوہ نظر آئے، اس نور مجسم کا سراپا نظر آئے، اے کاش کبھی ایسا بھی ہو خواب میں میرے، ہوں جس کی غلامی میں وہ آقا نظر آئے۔ ہم یہ بات بالکل تسلیم کرتے ہیں، ہمیں آقا سے محبت ہے، ہمیں آقا سے عشق ہے، بہت چاہتے ہیں ہم آقا کو، بہت چاہتے ہیں ہم آقا کو، میں جی رہا ہوں زمانے میں آپ ہی کے لیے، مگر اے میرے میٹھے میٹھے اور پیارے پیارے اسلامی بھائیوں، اے عشق و محبت کا دعویٰ کرنے والو، آقا کے نام پر اپنی گردن کل نہیں آج، آج نہیں ابھی کٹوانے والو، تم داڑھی کیسے کٹواتے ہو، آج پکی نیت کرو، آج پکی نیت کرو کہ یہ سر کٹے تو کل نہیں آج، آج ابھی نام مصطفیٰ پر کٹے، مگر یہ داڑھی نہ کٹے نہ ایک مٹھی سے کٹے، آج پکی نیت کرو، سچی نیت کرو، رمضان مبارک کے اس عشر رحمت میں سچی نیت کرو، انشاءاللہ آج کے بعد داڑھی نہیں منڈائیں گے۔ آلہ تو دیکھتے ہیں، اپنی بنی ہم آپ بگاڑیں، کون بنائے، بناتے یہ ہیں مرکت میں بندوں کو تھپک کر میٹھی نیند سلاتے ہیں۔ جب آقا کی زلفیں آپ کے روشن روشن نورانی چہرے پر آتی ہوں گی اور وہ زلفوں کے ہلکی ہلکی سی لکیروں سے جب چہرہ انور کا وہ نورانی منظر کتنا خوبصورت ہوتا ہوگا، اور جب یہ زلفیں اٹھتی ہوں گی اس وقت آقا کا چہرہ کس قدر روشن منور آنکھوں کے سامنے ہوتا ہوگا۔
ظہرের নামাজের পর দেখেছেন বিশুদ্ধভাবে নামাজ পড়ার পদ্ধতি নিয়ে অনুষ্ঠান নামাজের আহকাম।
প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম নিয়ে আপনাদের খিদমতে হাজির হয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকের নামাজের আহকাম অনুষ্ঠানের এই পর্বে আমরা শিখব কোন কোন কাজ দ্বারা ওযু ভেঙে যায়। পুরুষ বা নারীর প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে প্রস্রাব, পায়খানা, বীর্য, কৃমি, পাথরি একটি ধাতু বিশেষ ইত্যাদি যদি বের হয় তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। পুরুষ বা মহিলার পেছনের রাস্তা দিয়ে সামান্যতম বায়ু বের হলেও ওযু ভঙ্গ হয়ে যাবে। বেহুশ হয়ে পড়লে ওযু ভঙ্গ হয়ে যাবে। মাংসের মধ্যে ইঞ্জেকশন দেওয়ার পর যদি প্রবাহিত হওয়ার মতো রক্ত বের হয় তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। শিরায় ইঞ্জেকশন দিয়ে প্রথমে উপরের দিকে যে রক্ত টানা হয়, উপরের দিকে যে রক্ত টানা হয় তা যেহেতু প্রবাহিত হওয়ার মতো, তাই ওই রক্ত প্রবাহিত হওয়ার মতো হওয়ার কারণে এর দ্বারা ওযু ভঙ্গ হয়ে যাবে। এমনই ভাবে গ্লুকোজ ইত্যাদির স্যালাইন শিরার মধ্যে লাগালে ওযু ভঙ্গ হয়ে যাবে। পরীক্ষা করানোর জন্য সিরিঞ্জের মাধ্যমে যে রক্ত বের করা হয় তা দ্বারা ওযু ভঙ্গ হয়ে যায়। চোখের অসুখের কারণে চোখ থেকে যে অশ্রু প্রবাহিত হয় এই অশ্রু দ্বারা ওযু ভঙ্গ হয়ে যায়। অন্ধ ব্যক্তির চোখ হতে রোগের কারণে যে পানি বের হয় তা নাপাক, তা দ্বারা ওযু ভঙ্গ হয়ে যায়। মুখ ভর্তি বমিতে যদি খাদ্য, পানি, হলুদ রঙের, পিত্ত রঙের তিক্ত পানি, তিতা পানি যদি বের হয় তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। কখন কখন? অনেক শর্ত, কিন্তু শুধু একটু করে বমি হলো তো আমার ওযু ভাঙবে না। প্রথম নম্বর শর্ত হচ্ছে মুখ ভর্তি হতে হবে। মুখ ভর্তি বমি কাকে বলে? যে বমিকে নিবারণ করা খুবই কষ্টকর, অর্থাৎ আপনি চেষ্টা করতেছেন বমিটা যাতে বের না হোক, মুখের ভিতর থেকে যাক, আপনি শত চেষ্টা করেও সেই বমিকে আপনি রুখতে পারেন নাই, এটাকে স্টপ করতে পারেন নাই, এটা বেরিয়ে গেছে। অর্থাৎ যে বমিকে নিবারণ করা খুবই কষ্টকর তাকে মুখ ভর্তি বমি বলে। আর মুখ ভর্তি বমি প্রস্রাবের মতোই নাপাক, মুখ ভর্তি বমি প্রস্রাবের মতোই নাপাক। যেভাবে আমরা মুখ ভর্তি বমি যখন কারো হয় এটা ছিটা অনেকের গায়ে পড়ে, কিছু না মনে করে আমরা ওই কাপড়ে নামাজ ইত্যাদি পরে ফেলি। তো এটার পরিমাণ দেখতে হবে কাপড়ে কতটুকু লেগেছে। যেভাবে প্রস্রাব যতটুকু লাগলে নাপাক, শরীয়তের বিধান যেভাবে তার উপর জারি হয় সেই হিসাবেও বমির ক্ষেত্রে আমরা সেটা দেখে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
তারপর দেখেছেন রমজানের ফজিলত ও মর্যাদা নিয়ে অনুষ্ঠান রমজান আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মেহমান।
শ্রী সাইন খাইরার মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, রমজান আল্লাহর মেহমান এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি।
লোভ লালসা এই দুটি জিনিস একই সূত্রে গাঁথা।
জি,
আর এই লোভ লালসা নির্ভর করে বস্তুর উপর। প্রথমে লোভ লালসা কি জিনিস এটা তো আমাদেরকে চিনতে হবে, এটা ডেফিনেশন কি, সংজ্ঞা কি।
জি,
তো ওলামা কেরাম বলেন যে কোনো কিছুর অতিরিক্ত কামনা, অতিরিক্ত ইচ্ছা, পাওয়ার ইচ্ছা, বাসনা, এটাকে লোভ বলে।
জি,
সংক্ষিপ্ত ভাবে।
জি,
আর এই লোভকে শরীয়তের ভাষায় তিন ভাবে ভাগ করা হয়েছে। হিরসে মাহমুদ, হিরসে মুবাহ। এখন হিরসে মাজমুন যেটা, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট লোভ।
আল্লাহ,
মাজমুম যেটা, হিরসে মাজমুম।
জি,
কারণ এগুলো আলোচনা করার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যখন লোভের সংজ্ঞা, লোভের প্রকার ভেদ আমরা বুঝতে পারবো, জানতে পারবো, তখন এ থেকে আমরা কি করতে পারবো, বাঁচতে পারবো যে কোন লোভটা আমি করব আর কোন লোভটা আমি করব না, কোথায় আমাকে পা বাড়াতে হবে আর কোথায় আমার পাকে গুটিয়ে নিতে হবে। হিরসে যেটা মাজমুম, এটা হচ্ছে নিকৃষ্ট লোভ। যেমন নিজের সম্পদ রয়েছে, এখন অন্যের সম্পদের প্রতি লালায়িত যে এই সম্পদটা আমার হয়ে যায়।
আল্লাহ আল্লাহ,
এটা হচ্ছে হিরসে মাহমুদ, যেটা উত্তম লোভ, যেটা নামাজের লোভ, ইবাদতের লোভ, রোজার লোভ, জাকাতের লোভ, ফিতরার লোভ, হজের লোভ, উমরার লোভ, জানলা আমি উমরা করতে পারতাম, আমি একটি হজ করেছি, আল্লাহ আমাকে দ্বিতীয়বার হজ আল্লাহ আমি গত বছর আমি জাকাত দিয়েছি, আল্লাহ এই বছরও যেন আমি পরিপূর্ণ ভাবে জাকাত দিতে পারি। এই যে মানে তার যে ইবাদতের প্রতি, নেকির প্রতি যে লোভ, এটাকে বলা হয় হিরসে মাহমুদ। এখন এই হিরসে মুবা কি সেটাও আমাদেরকে বুঝতে হবে। হিরসে মুবা যেমন অতিরিক্ত নিদ্রা, কেউ ঘুম প্রিয়, নিদ্রা প্রিয়, সে অতিরিক্ত ঘুমাতে চায়, এর মধ্যে যদি সে নিয়োগ করে নেয় যে হ্যাঁ আমি দিনের বেলা একাংশ আমি ঘুমালাম, এই জন্য ঘুমালাম যেন না রাতের বেলা উঠে আমি ইবাদত করতে পারি,
সুবহানাল্লাহ,
ইবাদত বন্দেগি করতে পারি, তাহাজ্জুদ পড়তে পারি, কোরআন তেলাওয়াত পড়তে পারি, এই নিয়তে যদি সে ঘুমায় তাহলে এই হিরসে যেটা মুবা অর্থাৎ তার ঘুমের যে লোভটা, এই লোভটা তখন তার কি হবে, ইবাদতে পরিণত হয়ে যাবে, সে সওয়াব পাবে। যে মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম, তো কোন জিনিসে হিরসে মুবার মধ্যে যখন কোন বান্দা নিয়ত করে নেবে, উত্তম নিয়ত, ভালো নিয়ত, যে আমি নতুন কাপড় চোপড় পরছি, কেন পরছি, আল্লাহ তাআলার খুশনুদির জন্য,
সুবহানাল্লাহ,
ইবাদতের জন্য, যে আমি নতুন কাপড় পরে ইবাদত করবো, আল্লাহ তাআলা কথা আল্লাহর সামনে আমি দণ্ডায়মান হব, তখন এই তার নিয়তটা কি হবে, এই নিয়তের কারণে সে সওয়াব পাবে। আর এই জন্য না যে আমি নতুন কাপড় পরেছি রাস্তার লোকজন আমাকে দেখবে, দেখানোর জন্য, বিনাদের জন্য, গর্বের জন্য, এটা বরং ওলামা কেরাম বলেছেন এটা হারাম, দেখানোর জন্য। তো অর্থাৎ মুবা কাজটা, হিরসে মুবা, এটা কখন ইবাদতে পরিণত হবে, কখন এটা গুনার মধ্যে পরিণত হবে, যখন সে উত্তম ভালো নিয়ত করবে এর মধ্যে, তখন সেটা তার সওয়াবের দিকে। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে লোভ কি প্রকার। আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে মাদানী চ্যানেলের দর্শকদেরকে ইয়ে করলাম যে তিন প্রকারের এই লোভ। এখন দেখতে হবে যে আমি কি লোভ করছি এবং কি কারণে করছি। এই লোভটা আমার কি দুনিয়ার সাথে সংশ্লিষ্ট নাকি আখিরাতের সাথে? হ্যাঁ, যদি আখিরাতের সাথে আমি সংশ্লিষ্ট করি আমার লোভকে, তাহলে এই লোভ দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব।
আসর নামাজের পরে দেখেছেন মাদানী মুন্না ও মুন্নিদের কোরআন শেখার অনুষ্ঠান মাদানী কায়দা।
প্রিয় মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, প্রিয় মাদানী মুন্না ও প্রিয় মাদানী মুন্নিরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আজ আমরা আবারও আপনাদের নিকট অনুষ্ঠান মাদানী কায়দা নিয়ে উপস্থিত হয়েছি। তা আসুন আমরা আজকে তানবিনের বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তানবিন কাকে বলে? তানবিন বলা হয় দুই জবর, দুই জের, দুই পেশকে। তানবিন কাকে বলে? আচ্ছা, আবার নুন সাকিন, তানবিন, এগুলার ব্যবহার একই জিনিস, যদিও বা দেখতে ভিন্ন হয়ে থাকে। এই জন্য এখানে মাদানী কায়দার মধ্যে কি লেখা হয়েছে আমরা একটু দুই নম্বর টিকার মধ্যে দেখি। তানবিন নুন সাকিনের মতোই, তানবিন কিসের মতো? হ্যাঁ, যা শব্দের শেষে আসে, এই জন্য তানবিনের আওয়াজ নুন সাকিনের মতোই হয়ে থাকে। তো আসুন আমরা এখন ইনশাল্লাহ তানবিন যুক্ত হরফ পাঠ করব। ইনশাল্লাহ আমি পাঠ করব, তো মাদানী মুন্নারা আপনারা আমার সাথে সাথে পাঠ করবেন, ঠিক আছে? আসুন। তা দু জবর তান, তা দুই জের তিন, তা দু পেশ তুন, প দু জবর পন, প দু জের তুইন, তুইন, প দু পেশ তুন। আমাদের মনে রাখতে হবে তা আর প একটু বেশ কম রয়েছে। একটা হচ্ছে তান, যখন তা হবে তখন কি হবে? তান। আর যখন প হবে তখন পন, তখন কি হবে? পন। আর যখন দুই জের হবে তখন তা হলে তিন, আর ত হলে তুইন, ত হলে তুইন। আচ্ছা, যখন পেশ হবে তখন তা হলে তুন, আর যদি ত হয় তুন একটু মোটা হবে, তুন একটু মোটা হবে। যা দুই জবর জান, যা দুই জের জিন, যা দুই পেশ জুন,
যা দুই জাল দুই জবর জান 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 জাল দুই জের জিন জাল দুই পেশ জুন। আচ্ছা এখানে যদি আমরা একটু লক্ষ্য করি জা আর জাল, জা আর জাল পার্থক্য রয়েছে না? জা এটা যখন দুজবর হবে তখন আমরা পড়ব জান, আর যদি জাল হয় তখন পড়ব জান, তখন কি জান। আচ্ছা কেউ শোনাতে পারবেন এটা জা, জাটা কে শোনাবেন? নাকি আপনি শোনান?
জা দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন।
মাশাআল্লাহ, জাল কেউ শোনাবেন? নাকি আপনি শোনান?
রাল দুই জবর জান, রান
জান
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 জান। রাল দুই জের জিন, রাল দুই পেশ জুন।
মাশাআল্লাহ, একটু চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ এসে যাবে। প্রিয় মাদানী মুন্নার ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এখন হরকত যুক্ত কিছু শব্দ আমরা পাঠ করব। নুন জবর না,
নুন জবর না,
জা জবর জা,
জা জবর জা,
না জা
না জা,
লাম জবর লা,
লাম জবর লা,
না জা লা
না জা লা,
না জা লা
না জা লা,
খ জবর খ,
খ জবর খ,
লাম জবর লা,
লাম জবর লা,
খলা
খলা,
কাফ জবর ক,
কাফ জবর ক,
খলা ক,
খলা ক,
সাদ জবর ফ,
সাদ জবর ফ,
দাল জবর দা,
দাল জবর দা,
সাদা
সাদা,
কাফ জবর ক,
কাফ জবর ক,
সাদা ক,
সাদা ক।
মাশাআল্লাহ, কেউ শোনাবেন
ইনশাআল্লাহ?
নাকি আপনি শুনুন?
সাদ জবর সা, দাল জবর দা, সাদা কাফ জবর ক, সাদা ক।
মাশাআল্লাহ, মাদানী দর্শকবৃন্দ এটা আপনারাও লক্ষ্য রাখবেন যে যখন কোন হরফে আমরা জবর পাঠ করব, যেমন কি দাল জবর দা, এটা নরমালি হবে, এটা দা এরকম হবে না, দা টানো হবে না। তো সুতরাং যখনই আমরা যে কোন হরফে জবর দিব তখন আমরা এটা একেবারে নরমালি ভাবে উচ্চারণ করব।
আর তারপরে দেখেছেন পেরেশানিগ্রস্ত মানুষের পেরেশানি থেকে মুক্তি লাভের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা।
প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে বসে আমাদের আজকের অনুষ্ঠান রুহানি চিকিৎসা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই স্বাগতম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আজকে আমরা আমাদের অনুষ্ঠানের কলের দিকে যাব। যারা আমাদেরকে কল করেছেন আমরা তাদের কল শ্রবণ করব। কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মিজান, ফরিদপুর থেকে বলছি। আমার অনেকদিন যাবত ধরে হালকা হালকা জ্বর, সেইটা মানে কমতেছে না।
মিজান ভাই আপনি ফিরোজপুর থেকে কল করেছেন যে অনেকদিন থেকে আপনার গায়ে জ্বর, হালকা হালকা জ্বর। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা শ্রবণ করুন, যখনই জ্বর চলে আসে আমরা বিসমিল্লাহিল কবির, বিসমিল্লাহিল কবির, বিসমিল্লাহিল কবির এই ওযিফাটি পড়তে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমল করা তৌফিক দান করুন। পরবর্তী কল। আপনি আপনার মায়ের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, শ্রবণ করুন, যদি সম্ভব হয় লিখে নিন। ইয়া সালামু 111 বার পাঠ করবে, আগে এবং পরে একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, পাঠ করে নিজের শরীরে দম করবে, ফুঁক দিবে, ইনশাআল্লাহ শারীরিক অস্থিরতা দূর হয়ে যাবে, শরীরের জ্বালা পোড়া পেরেশানি দূর হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শিফা দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। পরবর্তী কল।
জি, আমার নাম সানাউল হক, আমি সাভার থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বাবা আসলে যে কাজে হাত দেয় সেই কাজ হয় না, কোন কাজে না, প্রায় 5 বছর 10 বছর ধরে যে কাজে আসে কিন্তু গতিতে আসে কিন্তু হয় না।
সানাউল হক ভাই, আপনি সাভার থেকে কল করেছেন আমাদের অনুষ্ঠানে, আপনার আব্বা যেই কাজে হাত দেন ওই কাজেই মধ্যে ওনার কোনো বরকত হয় না, অর্থাৎ যে ইচ্ছায় তিনি ওই কাজ করার জন্য চান তখন ওনার ওই কাজ সম্পূর্ণ হয় না। তা আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আপনার আব্বাকে একটি হালাল রোজগারের ব্যবস্থা করে দেয়। আপনি আমাদের অনুষ্ঠানে কল করেছেন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন, আপনি আপনার আব্বাকে পরামর্শ দিবেন প্রতিদিন ফজর নামাজের পর ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব 300 বার পাঠ করবে। ফজর নামাজের পর ইয়া ওয়াহাব 300 বার পাঠ করবে ইনশাআল্লাহ। উপার্জনে যে পেরেশানি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পেরেশানিকে দূর করবে।
ইফতারের সময় দোয়া কবুল হওয়ার বরকতময় মুহূর্তে দেখেছেন অনুষ্ঠান মুনাজাতে ইফতার।
আল্লাহ তাআলা শেষ পারার সূরায়ে জুমুরের 23 নং আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, তরজমায় কানজুল ঈমান, আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম কিতাব অবতীর্ণ করেছেন যা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম বর্ণনাকৃত। তাফসীরে খাজানে কোরআনুল কারীমের সবচেয়ে উত্তম কিতাব হওয়ার দুটি পদ্ধতি বর্ণনা করেছেন। 1 নম্বরে শব্দগত ভাবে কোরআনুল কারীম ফাসাহাত ও বালাগাত এর দিক দিয়ে সবার উপরের মর্যাদা, এটি না সন্দিক না সাধারণ বক্তব্য না রিসালা আকৃতি, বরং এটা এমন এক বাণী যা নিজস্ব ভাব ধারায় সবচেয়ে আলাদা। 2, অর্থগত পদ্ধতি দেওয়াতে কোরআনে কারিমের কোথাও দ্বন্দ্ব এবং মতবিরোধ নেই, তাতে অতীতের খবর, পূর্বেকার বিভিন্ন ঘটনাবলী, অদৃশ্যের অনেক খবর, ওয়াদা, শাস্তি, জান্নাত ও জাহান্নামের অনেক বর্ণনাও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহনকারী হযরত সাইয়েদুনা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যার উপর অবতীর্ণ হয়েছে তিনি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম, যে উম্মতের জন্য এসেছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, যে ভাষায় অবতীর্ণ যা সুস্পষ্ট আরবি ভাষা, যে মাসে এসেছে তা সকল মাস থেকে সম্মানিত, যে রাত অবতীর্ণ হয়েছেন ওই রাত হাজার মাসের চেয়েও দামি, যে জায়গা অবতীর্ণ হয়েছে তা অনেক উত্তম ও মর্যাদাবান জায়গা। কোরআনুল কারীম আল্লাহ তাআলার ওহী, এটা আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম সমস্ত আসমানি কিতাবের মধ্যে এটি শ্রেষ্ঠ কিতাব, সমস্ত জ্ঞান ভান্ডার হেদায়েতের পরিপূর্ণ গ্রন্থ, রহমতের ভান্ডার এবং বরকতের খনি, এটা এমন সংবিধান যার উপর আমল করলে সমস্ত সমস্যার সমাধান রয়েছে, এটা এমন আলো যার মাধ্যমে সকল ধরনের অন্ধকার দূর হয়ে যায়, এমন রাস্তা যা সোজা আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং জান্নাতের দিকে নিয়ে যায়, সংশোধন ও তরবিয়াতের এমন সুশৃঙ্খলা যা মানুষকে সংশোধন করে তাকে অতুলনীয় করে তোলে, এটা এমন গাছ যার ছায়ায় আশ্রয় নেয়াকারী প্রশান্তি লাভ করে, এমন ওয়াফাদার সাথী যা কবরেও সঙ্গী দিয়ে থাকে এবং হাসরেও তার অনেক লাভবান রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
শুনা থেকে কবে আমি পাব না জাত ইয়া রব, গুনাহ থেকে কবে আমি পাব না জাত ইয়া রব, এক কর কবে মোরাল্লাহ আমি হব ইয়ারব।
হে আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে যখন একটু বেশি গরম চলে আসে, একটু বেশি গরম হয়, বেশি গরম লাগে, আল্লাহ রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যায়, ফ্যান ঠান্ডা আবহাওয়ার জন্য আমরা অনেক দোয়া করতে থাকি, আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিব, যখন আমাদেরকে অন্ধকার কবরে রাখা হবে, আল্লাহ ওই কবরে ফ্যান আর বাহিরের আলো বাতাস কিছুই আসবে না, আল্লাহ ঠান্ডা হওয়ার জন্য কোনো ব্যবস্থা থাকবে না, দুনিয়ার একটু গরম সহ্য করতে পারি না, আল্লাহ কবরের ওই আজাব আর ওই গরম আমরা কিভাবে সহ্য করব? এই আল্লাহ, দুনিয়ার গরমের জন্য রোজাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে নেয় আল্লাহ, কিন্তু যখন কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে তখন আমাদের কি অবস্থা হবে? এই আল্লাহ, দুনিয়াতে একটা মশার কামড় থেকে বাঁচার জন্য মানুষ আজকে কত পদ্ধতি নিয়ে থাকে আল্লাহ, মশারির ব্যবস্থা করে থাকে যাতে মশায় কামড় না দেয়, আল্লাহ যখন কবরে রাখা হবে তখন কোনো মশারির ব্যবস্থা থাকবে না, আর কবরে ওই সকল পোকা মাকড় চলে আসবে যাদেরকে আমরা দুনিয়াতে ভয় করতাম। এই আল্লাহ জবজাল, ওই অন্ধকার কবরে না মা থাকবে, না বাবা থাকবে, না আত্মীয় স্বজন থাকবে, দুনিয়াতে যারাই আমাদেরকে মহব্বত করে আল্লাহ ওই অন্ধকার কবরে তারা কেউ আসবে না, কিন্তু আমাকে একা থাকতে হবে আল্লাহ, দুনিয়াতে বেশি ইবাদত রিয়াজত করে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ কবরের মধ্যে আমাদেরকে শান্তির ব্যবস্থা করে দাও। এই আল্লাহ জবজাল, আমরা যারা এখানে বসে আমিন আমিন বলতেছি, আমাদের সকলের হকের উপর এই দোয়াকে কবুল করে নাও আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছে, আল্লাহ দূর দূরান্ত থেকে মাদানী চ্যানেল দেখছে, জানি না কার অন্তরে কোন দোয়া, কার অন্তরে কোন পেরেশানি, আল্লাহ সকল দর্শকের পেরেশানিকে তুমি দূর করে দাও আল্লাহ, অবাধ্য সন্তানকে বাধ্য করে দাও আল্লাহ। অনেক মা বাবা আছে সন্তান রোজা রাখতে রাজি না, আল্লাহ ওই সন্তানকে মা বাবার বাধ্যগত সন্তান করে দাও আল্লাহ, রোজা রাখার তৌফিক দান করে দাও। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ।
মাগরিবের নামাজের পর আপনারা দেখেছেন ইলম ও হিকমতপূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা।
इंसान के लिए घर भी एक नियामत है, मगर जब इस घर से बाहर निकले तो इसकी क्या दुआ है? क्या घर में दाखिल होते वक्त सलाम करना चाहिए? नीज अमीर अहले सुन्नत ये भी इरशाद फरमा दे, अगर घर में कोई भी ना हो तो अब किसको सलाम करे?
पहले तो ये कि जब घर से बाहर निकले तो ये ज़हन में रखे, एक दुआ पढ़ी जाती है, بسم الله توكلت على الله لا حول ولا قوة الا بالله, يعني اللہ عز و جل کے نام سے میں نے اللہ عز و جل پر بھروسہ کیا, اللہ تعالی کے بغیر نہ طاقت ہے نہ قوت. انشاءاللہ عز و جل اس دعا کے پڑھنے کی برکت سے سیدھے راستے پر رہیں گے, آفتوں سے حفاظت ہوگی, اور اللہ عز و جل کی مدد شامل حال رہے گی. گھر میں داخل ہونے کی دعا یہ ہے, اللہم انی اسألوک خیر المولج و خیر المخرج, بسم اللہ ولجنا و بسم اللہ خرجنا و علی اللہ ربنا توکلنا, یعنی اے اللہ میں تجھ سے داخل ہونے کی اور نکلنے کی بھلائی مانگتا ہوں. اللہ عز و جل کے نام سے ہم داخل ہوئے اور اسی کے نام سے باہر آئے, اور اپنے رب عز و جل پر ہم نے بھروسہ کیا. یہ دعائیں گھر سے نکلے تب بھی پڑھ سکتے ہیں, اپنے دکان سے نکلے جہاں کاروبار کرتے ہیں, یا جو آپ کا دفتر ہے اس سے نکلے تب بھی یہ دعائیں پڑھی جاتی ہیں آنے جانے کی. اب مثلاً گھر میں داخل ہوئے اور یہ دعائیں پڑھی ہیں, تو اس دعا پڑھنے کے بعد, یعنی وہ پہلی دعا پڑھی ہو یا نہ پڑھی ہو, یہ لکھا کہ یہ دعا پڑھنے کے بعد گھر والوں کو سلام کرے, پھر بارگاہ رسالت میں سلام عرض کرے, اس کے بعد سورۃ الاخلاص پڑھے, انشاءاللہ عز و جل روزی میں برکت اور گھریلو جھگڑوں سے بچت ہوگی. اگر یہ دعائیں یاد نہیں ہے تب بھی یہ عمل ضرور کر لیں کہ گھر والوں کو سلام کریں، پھر بارگاہ رسالت میں سلام عرض کریں، اور اس کے بعد قول ہو اللہ شریف پڑھ لیں، تو انشاءاللہ عزوجل روزی میں برکت اور گھریلو جھگڑوں سے بچت ہوگی. اپنے گھر میں آتے جاتے محارم و محرمات، مثلا باپ، بھائی، بہن، بال بچے وغیرہ کو سلام کیجیے. اگر ایسے مکان، اپنے خالی گھر میں جانا ہو کہ اس میں کوئی نہ ہو، تو یہ کہیے، السلام علینا وعلی عباد اللہ الصالحین، یعنی ہم پر اور اللہ کے نیک بندوں پر سلام. فرشتے اس سلام کا جواب دیں گے. یا اس طرح کہے، السلام علیک ایوہ النبی، یعنی یا نبی آپ پر سلام، کیونکہ حضور اقدس صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کی روح مبارک مسلمانوں کے گھروں میں تشریف فرما ہوتی ہے. یہ حضرت ملا علی قاری علیہ رحمۃ اللہ الباری نے بھی لکھا ہے، یہ حنفیوں کے بہت بڑے پیشوا تھے، شرح شفا میں انہوں نے لکھا ہے کہ گھروں میں روح مبارک صلی اللہ تعالی علیہ وآلہ وسلم تشریف فرما ہوتی ہے، لہذا ان کو سلام عرض کرے. السلام علیکم ایوہ النبی، یو عرض کرے خالی گھر میں. سب پچھلے جتنے بزرگانے تھے نا، سب یا رسول اللہ کہنے والے تھے الحمدللہ، اور ہم بھی انہی کے نقش قدم پر ہیں الحمدللہ. صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد.
آپ میرا دیکھے تھے ایشار نمازیر پر انوشتھان رحمتیر دوش دین.
حضرت سیدنا مالک بن دینار رحمت اللہ تعالی انار گھرے پاسے ایک یہودی تھکتو، یہودی سے مسلمان کے ہنسا کرتا، اور یہ ہنسار کارنے سے تار گھر تک ایک نالا دل، ایمن بھاوے سے نالا ٹا دل جے اوئی نالا دیے جدی کونو مئلا پھیلا ہوئے، مئلا گلو حضرت سیدنا مالک بن دینار رحمت اللہ تعالی علیہ ایر گھرے مدے سے پڑے. تو ایبھاوے یہودی سے پرتی دن مالک بن دینار رحمت اللہ تعالی علیہ انہاں کے کشٹ دیتن. مالک بن دینار رحمت اللہ تعالی علیہ تینی دھیرج دھرتن. একদিন ইহুদি সে নিজে থেকে মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার কাছে আসলেন আর বললেন, হুজুর আমি যে নালা দিয়েছি এই নালার কারণে আপনার কি কোনো কষ্ট হয় না? মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তিনি একটু মুস্কি হাসলেন আর বললেন, কষ্ট তো হয়। তো সে জিজ্ঞেস করল, আপনি তো কোনোদিন এই ব্যাপারে আমাকে একবারও অভিযুক্ত করেননি। অর্থাৎ ইহুদের চিন্তা এটা ছিল, যদি মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা অভিযোগ করে তাহলে তার সাথে ঝগড়া করবে। মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলাই তিনি কোরআনে পাকের একটা আয়াতে মোবারকা তিলাওয়াত করলেন, এর অর্থ এবং রাগ দমনকারী, মানুষকে ক্ষমাকারী, সৎ চরিত্রবান লোকেরা আল্লাহ তাআলার মেহবুব বান্দা। যখন ইহুদি এ আয়াতে মুবারকার তিলাওয়াত শুনলেন, তখন সে সাথে সাথে বলে উঠল, হুজুর ইসলাম এত সুন্দর ধর্ম। তো সে সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আরেক বর্ণনার মধ্যে আসতেছে, আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনাকে একজন হিংসু গালের মধ্যে থাপ্পড় মারল। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার হাত ধরলেন আর বললেন, যে আপনি যে আমাকে মেরেছেন, আমিও চাইলে আপনাকে মারতে পারি, কিন্তু আমি আপনাকে মারব না। এরপরে বললেন, আমি যদি চাই আপনার জন্য আদালতের মধ্যে মামলা দায়ের করতে পারি, কিন্তু আমি এটাইও করব না। এরপর তিনি বললেন, আমি যদি চাই কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য অভিযোগ করে আপনার থেকে এর বদলা নিতে পারি, কিন্তু আমি এটাইও করব না। এরপর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে অনেক সুন্দর মাদানে ফুল দিলেন, কি দিলেন আসুন একটু আমরা সবাই অন্তরের কান দিয়ে শ্রবণ করি। তিনি বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে যদি এই থাপ্পরের কারণে, অর্থাৎ আপনি যে আমাকে থাপ্পর মেরেছেন আর আমি যে ধৈর্য ধরতেছি সবর করতেছি, এই ধৈর্য এবং সবর করার কারণে যে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিবে, যে আমাকে প্রতিদান দিবে, আর আমি যদি ওই প্রতিদান নিয়ে জান্নাতে যাই, তো জান্নাতে আপনাকে না নিয়ে আমি যাব না। প্রিয় ভাইরা, হযরতে সাইয়্যেদুনা মারুফ কারকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার ব্যাপারে আসতেছে। একবার তিনি একটা কোরআনে পাক এবং জায়নামাজ নিয়ে যাচ্ছিলেন, পাশে নদী দেখলেন, তো তিনি কোরআনে পাক এবং জায়নামাজ নিকটবর্তী মসজিদের মধ্যে রেখে তিনি গোসল করার জন্য নদীতে নামলেন। আর এমন সময় একজন বৃদ্ধ মহিলা এসে ওই জায়নামাজ আর কোরআনে পাক বগলের মধ্যে চেপে নিয়ে চলে যাচ্ছিলেন। মারুফ কারকি রহমাতুল্লাহি তাআলা তাকে দেখে ফেললেন এবং তার পিছু নিলেন। তো তার সামনে গিয়ে খুব বিনয়ের সাথে বললেন যে, এই বুড়ি, যদি তোমার কাছে কোনো কোরআনে পাক পড়ার যদি সন্তান থাকে তাহলে এই কোরআন তুমি রেখে দাও, আর যদি না থাকে কোরআনে পাক আমাকে দিয়ে দাও এবং এই মশল্লা এটা আপনি নিয়ে যান। তো তিনি ইনার ওই খারাপ চরিত্রের কারণে তিনি খুব নিজে নিজে লজ্জিত হলেন। তো তিনি কি করলেন, ইনার সুন্দর চরিত্র দেখে দুটোটা জিনিস, অর্থাৎ কোরআনে পাক এবং মশল্লা দুটোটাই নাকি ফেরত দিলেন আর কান্না করতে করতে চলে যাচ্ছে। তো মারুফ কারকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে বললেন, আপনি মশলা রেখে দিন, এটা আমি খুশি মনে আপনাকে দিচ্ছি। তো বুড়ি সে বুঝতে পারল, কারণ সে তো করেছে অন্যায় কাজ, তো সে দুটোটা জিনিস ফেরত দিয়ে নিজে চলে গেল। হযরতে সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ব্যাপারে আসতেছে, কেউ ইনাকে গালি দিল, তো তিনি মাথাকে ঝুঁকিয়ে এর গালিগুলা শুনতে লাগলেন। কেউ বলল যে, হুজুর আপনি জবাব কেন দিচ্ছেন না? ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো জবাব দিতে পারি কিন্তু এই জন্য দিচ্ছি না, আমার থেকে ভয় লাগতেছে, কারণ হয়তো এই ব্যক্তি সে না বুঝে আমাকে গালি দিচ্ছে, আর আমিও যদি তাকে এর বদলা নিই তো চিন্তা করতে সেটা অনেক সময় ভুল তো আমার থেকেও হয়। তো কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমার ভুলগুলার জন্য আমাকে যদি পাগড়াও করে তখন আমি কি করব? এই জন্য আজকে আমি আল্লাহ তাআলার দিকে তাকিয়ে তাকে মাফ করে দিলাম।
তারপর দেখেছেন নিগ্রানি সুরার সরাসরি অনুষ্ঠান মিসালি মুআশারা।
আল্লাহ তাবারক ওয়া তাআলা নে দুনিয়া মে আনে কা কোই মকসদ জো হ্যায় ও রাখা হ্যায়। হাম দুনিয়া মে আয়ে হ্যায় মকসদ হায়াত কে সাথ আয়ে হ্যায়, ও মকসদ হায়াত কিয়া হ্যায় ইস হাওয়ালে সে ইনশাআল্লাহ আজ হাম নিগ্রানে মরকজি মজলিসে শুরা সে মদনি ফুল লেঙ্গে।
সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সীরত পাক পর আমল করে
জি,
আর আকা কি সীরত কে মুতাবিক আপনি জিন্দেগি কো ঢালে, উনকে ইরশাদাত কে মুতাবিক আমল করে, আপনে মকসদ কো ইয়ে পা লেগা।
কারোবার টাইম মাঙ্গতা হ্যায়, দুকান জো হ্যায় ইয়ে ভি টাইম মাঙ্গতি হ্যায়, আপ ইয়ে টাইম ভি দেগা, আপ কে রহে হ্যায় কি নহীঁ মসজিদ মে জো হ্যায় ও জামাত কে সাথ নামাজ পড়নে কে লিয়ে ভি আনা পড়েগা।
সাহাবা কিরাম আলাইহিম রিজওয়ান কে তিজারত নহীঁ করতে থে কি আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম কে ক্যা তিজারত কে ইয়া দিগর রোজগার কে পেশে নহীঁ হুয়া করতে থে? তো এসা নহীঁ হ্যায়, ইসকো কিসনে কাহা হ্যায় কি ইয়ে মতলব হাম এতেদাল কি বাত করে, তো আপ বোলো কে মকসদ অর পয়সা দৌলত, তো আপ বতাইয়ে কি কিতনে দৌলত কমানে ওয়ালে ঘর বানানে ওয়ালে জিনহে দেখ কর কুরআন পড়নে আতা হ্যায়, কিতনে দৌলত কমানে ওয়ালে ঘর কমানে ওয়ালে, বলকে মে কহতা হুঁ গরীব আদমি কো ভি দেখ লে, খালি আপ দৌলত কমানা ফ্যাক্টরি ওনার ইনকো হি কিউ লে রহে হ্যায়, গরীব আদমি কো কোনসা কুরআন পড়নে আ রহা হ্যায়। ایک عام آدمی ہے جو اپنے گھر کا روزگار پورا نہیں کر پا رہا ہے، تنگ دستی اور پریشانی کے میں رو رہا ہے، آپ سے آ کر روحانی علاج مانگ رہا ہے، اس کو مطلب طرح طرح کی پریشانی ہے، قرضہ چڑھا ہوا ہے، اس کی آمدنی اتنی نہیں ہے، کیا اس کو قرآن پڑھنے آتا ہے درست دیکھ کر؟ خالی آپ امیر یا فیکٹری آنر یا گاڑی والے اور پیسے والے کے پیچھے آپ جو پڑے ہوئے ہیں، ٹھیک ہے انہوں نے بھی غفلت کی زندگی کو ایک اپنا شعار بنایا ہوا ہے، مگر وہ مال کی مال کے کمانے میں غفلت اگر ہو گئے ہیں تو غریب آدمی کون سا عالم بن چکا ہے سارے کے سارا؟
میں نے بہت سارا پیسہ کمانا ہے، یا میں نے ایک اچھی گاڑی لینی ہے، یا میں ایک 1000 اسکوائر فٹ کے اوپر جو ہے وہ ایک اپنا بنگلہ بناؤں گا، اگر کسی نے اپنا یہ مقصد بنایا ہوا ہے تو اس میں کیا حرج ہے؟
اگر کوئی اس لیے پیسہ کماتا ہے کہ خود کو اور اپنے گھر والوں کو محتاجی سے بچائے گا، سوال سے بچے گا، تو اس کو مجاہد فی سبیل اللہ کہا گیا ہے. اگر یہی شخص کمانے والا اس لیے کماتا ہے کہ میں مالدار بنوں گا اور لوگوں پر فخر کروں گا، یعنی تفاخر کے لیے کماتا ہے، تو اب اس کی مذمت شریعت مطہرہ کرتی ہے.
مقصد حیات کو بھی پانا ہے اور علم بھی حاصل نہیں کرنا کیسے ممکن ہے؟
بغیر نالج کے تو کچھ بھی نہیں ہو سکتا. نالج تو ایک لائٹ ہے، ایک روشنی ہے، اندھیرے میں بھی کوئی راستہ چلتا ہے کہ گر جائیں گے، بھٹک جائیں گے، راستہ بھول جائیں گے، ٹھوکر لگے گی.
آپ لوگ دین پڑھیں، آپ لوگ دین سیکھیں اور ہمیں بتا دیں کیا کرنا ہے، ہم وہ کر لیں گے.
نماز کے لیے ساری چیزیں ضروری ہوتی ہیں، عبادت کے لیے ساری چیزیں ضروری ہوتی ہیں. اگر یہ چیزیں سیکھیں گے تو فائدہ ہے، اور یہی وہ مقصد زندگی ہے جس کو پانے کے لیے ہم نے کوشش کرنی ہے. ایک بار ہمیں وقت دے دیں اور ہم آپ کو یہ بتا دیں گے، نہیں دعوت دینے والے یہ بتا دیں گے گھر میں وقت کیسے دینا ہے. بس
سبحان اللہ،
اتنا سیکھ لیں، اس کے بعد جا کے گھر میں وقت دیں. اگر ہر آدمی اپنے گھر میں ہی صحیح وقت دے دے نا،
اللہ اللہ،
اور جو ہم چاہتے ہیں وہ ہو جائے تو کام ہی ختم ہو جائے، مثالی معاشرہ بن جائے گا.
نوجوان کو اس بات پر سوچنے کی حاجت نہیں ہے کہ یہ تو آپ کی برائٹ فیوچر کی بات ہو رہی ہے، جس فیوچر کے پیچھے ہم بھاگ رہے ہیں وہ تو شارٹ ٹرم اسٹریٹجی ہے.
حسن بصری رحمتہ اللہ تعالی علیہ کسی قبر کے سرہانے کھڑے تھے، تدفین ہوئی تھی کسی کی، تو قبر کے پاس کھڑے ہوئے تو کسی شخص سے کہا کہ اگر اسے دنیا میں آنے کا موقع ملے تو کیا کرے گا؟ تو اس نے کہا کہ یہ اگر اس کو دنیا میں آنے کا موقع ملے تو یہ استغفار کرے گا، نماز پڑھے گا اور خیر و بھلائی کے کام کو ہی ترجیح دے گا. تو آپ نے اسے دیکھ کے ارشاد فرمایا کہ اب یہ تو فوت ہو گیا، یہ تو یہ کام نہیں کر سکتا، اب جو زندہ ہے نا وہ یہ کر لے.
اللہ اکبر.
ایر پر آبارو دیکھے چھن علم او حکمت پورن امیر اہل سنت دامت برکاتہم العالیار سراسری پرشنوتر بشک انوشٹھان مدنی مذاکرہ.
ہر چیز کو استعمال کرنے کا ایک طریقہ واضح ہوتا ہے، بصورت دیگر نقصان کا اندیشہ لازمی سی بات ہے. امیر اہل سنت سے عرض ہے کچھ مدنی پھول ارشاد فرمائیں.
بجلی کے آلات ہوں، گیس سے چلنے والے اسباب ہوں، یا روڈوں پر چلنے والی گاڑیاں ہوں، ہر شے کے استعمال کے اصول ہوتے ہیں، اور اصول سے ہٹ کر استعمال کرنا نقصان میں ڈال سکتا ہے. الیکٹرانک اور گیس کی چیزوں سے بچوں کو بھی دور رکھنا ہوتا ہے، بچے بچے ہوتے ہیں، بعض اوقات وہ ڈال دیتے ہیں، انگلیاں ڈالتے رہتے ہیں، اس طرح کے ننگی تاریں پکڑ لیتے ہیں، سوئچ کی طرف بھاگتے ہیں، ان کو مطلب یوں کچھ لگتا ہے کہ یہ کوئی اچھی چیز ہے، وہ خوبصورت ہے. ہر چیز کو پکڑنے، کھینچنے، تاننے کی بعض بچوں کی، بلکہ اکثر بچوں کی عادت ہوتی ہے، ہاتھ مارتے رہتے ہیں. تو اس لیے ایسی چیزوں سے بچوں کو بچانا ہوگا. مثال کے طور پر کسی وجہ سے نیچے آپ کے ہے ایسے سوئچ وغیرہ کا بولٹ، تو اب بچہ ہے چھوٹا، ادھر لپک نہ دے، اس کے آڑے کو وزندار چیز رکھ لی جس سے وہ چھپ جائے، اور وہ ایسی وزندار ہو جو بچہ ہٹا نہ سکے، تو یوں اس کی بچت ہو سکتی ہے. سر جلتے چولہے کے قریب بچے کو نہ آنے دیں، کہ وہ تو آگ کا خوبصورت شعلہ دیکھ کر بھی ہو سکتا ہے ہاتھ ڈال دے. گرم پتیلیاں ہیں، اس میں بھی ہاتھ ڈال سکتا ہے وہ، بعض وقت جھلس بھی جاتے ہیں بےچارے، چپک بھی جاتے ہیں، جل بھی جاتے ہیں بچے. اور پھر دیکھیں بے احتیاطیوں سے تو ایسے سے حساب کتاب ہوتے ہیں کہ خدا کی پناہ. تو یہ کہ بچوں سے بھی بچانا ہے، بڑوں کے بھی ہاتھ سے ہوتے ہیں. یہ مطلب جو الیکٹرک کا کام کرتے ہیں نا، بعض اوقات یہ بھی بےچارے وہ تربیت یافتہ پورے ہوتے نہیں ہیں، بعض اوقات یہ بھی چپک جاتے ہیں اور جان سے ہاتھ دھو بیٹھتے ہیں. تو اللہ تعالیٰ بس ہمارے حال پر رحم کرے کہ ہم محتاط ہو جائیں، ہر معاملے محتاط ہو جائیں. حفاظت رب نے ہی کرنی ہے، جب قسمت کا لکھا ہے اور تقدیر جب لینے پر آتی ہے تو آدمی کو پھر وہ کچھ وہ سوچتا نہیں ہے. اور تدبیر کے ناخن تقدیر کی گرے نہیں کھول سکتے, لیکن ہمیں کوشش جاری رکھنی چاہیے, احتیاط کرنی چاہیے.
سوال آیا ہے کہ اگر گھر کے کام کاج کرنے کے باوجود شوہر یہ کہے تم کرتی کیا ہو, اب بیوی کیا کرے؟
صبر, زبان نکالے گی تو ایسا نہ ہو کہ گھر ٹوٹے. بعض شوہر بڑے غصے والے ہوتے ہیں, بعض بیویاں بھی پیچھے نہیں ہوتی, وہ بھی غصے والیاں اور پھر سست بھی ہوتی ہوں گی, تو یوں چستی دکھائے گی نا صحیح معنوں میں تو شاید شوہر کو بولنا نہیں پڑے گا یہ کرتی کیا ہو. جو بھی بولا تو منہ چڑھا کر کام نہیں کرنا ہے, لبے کر کے خوش خوش اگر کام کریں گی نا تو انشاءاللہ مسائل گھر میں نہیں بنیں گے. بعض اوقات کام بھی کر رہا تو اسے برتن بچھانا اس طرح وہ ذرا کہ جو گھر والے ہوں گے وہ سمجھتے ہوتے ہیں, غصہ ہے اس کو لے کے بےچاری بول نہیں سکتی تو برتن پر غصہ اتار کے احتجاج کا ڈنکا بجا رہی ہے. بچوں کو جھاڑتی ہیں, بعض اوقات وہ ساتھ سے تو پہنچ نہیں سکتے, پہنچنا بھی نہیں چاہیے ورنہ گھر ٹوٹ سکتا ہے. صبر اور ہمت سے کام لیں, جب ابھی کاروائی نہ کریں ورنہ گناہوں کے سلسلے ہوتے ہیں. اور میکے میں تو فریاد کرنی ہی نہیں چاہیے, میکے میں فریاد کرنے سے تھوڑی کو مسئلے حل ہوتے ہیں, وہ غیبتوں اور گناہوں کا اور بدگمانیوں کا سلسلہ بڑھ جاتا ہے. اکثر ماں پھر کچھ بولتی ہے, بہن کچھ بولتی ہے کہ تیرے منہ میں کیا پتھر رکھے ہوئے تھے یا مونگ بھرے تھے, جواب کیوں نہیں دیا تو نے, یہ جواب دینے جاتی ہے. پھر بعضوں کا تو 1-2-3 کا جواب مل جاتا ہے, تو ایسا نہ کرے. اللہ ہماری بہو بیٹیوں کے گھر آباد رکھے. صلوا علی الحبیب صلی اللہ تعالی علی محمد.